এখন দাসত্ব থেকে ধীরে 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 বাৎসল্য পর্যন্ত এসেছে। কিন্তু বাৎসল্য রসম দেহাবি তাহার ঐশ্বর্য আছে, এইরকম ভাবে ঐশ্বর্য থাকলে কিন্তু ওইটি পাবেন
না। বর্জিত হচ্ছে
মহারাজ,
হ্যাঁ দাসত্ব থেকে বর্জিত হচ্ছে রসটা,
বর্ষ
দাসত্ব থেকে বর্জিত হবে তাহলে,
মানে ওই মধুরের মধ্যে সব কিছু আছে এটা বুঝে রাখবে
না। সেটা বুঝলাম, মানে প্রথমে
দাস্য, প্রথমেই দাস্য, প্রথমে শান্ত আসবে, শান্ত থেকে দাস্য, দাস্য থেকে বর্ধিত হতে হতে সব সব বাৎসল্যে এসে, যখন মধুর আসবে তখন পূর্ণ, কারো কারো দাস্য পর্যন্ত থেকে যাবে,
রসময় সম্ভব হয়ে গেল
না, মধুরের মধ্যে সবগুলি থাকবে, শান্ত দাস্য সব তো বাৎসল্য,
বাৎসল্যে যাবে কি,
হ্যাঁ
কি করে
যাহার বাৎসল্য আছে তাহার প্রথমে দাস্যতা প্রকটিত হলো, তারপরে সক্ষতা হলো, তারপরে
তাহলে বাৎসল্য মধুরে যাবে,
যা আছে তাহার
উন্নতি
হলো, ওই পর্যন্ত সবই হয়ে যাবে, স্বরূপেতে যাহার যতটুকু আছে ওইখানে গিয়ে স্টপ হবে, এইটা বলে। কারণ মধুরের মধ্যে শান্ত দাস্য সব মাৎসল্য সবটা পরিপূর্ণ রূপে আছে,
কিন্তু দাস্য যে রসে ভক্তটা ফকে যাবে না,
হ্যাঁ না, ও ওইখানে হনুমান ওই পর্যন্ত থেকে যাবে, শ্রীবাস পণ্ডিত ওই পর্যন্ত থেকে যাবে, যাহাদের সক্ষ আছে ওই শান্ত থেকে চললো দাস্য আসলো, দাস্যের সকলে ওখানে স্থগিত, তারপরে বাৎসল্য আছে, বাৎসল্য পর্যন্ত যে যেরকম হয় বিজয় কুমার সব সময় ভক্তিবিনোদ ঠাকুরের জৈব ধর্ম খুব ভালো ভালোতে দেখল, দুজন একসঙ্গে আরম্ভ করল একই গুরুতে নদীতে, তারপরে তারা ভাব অবস্থা পর্যন্ত এসে চলে গেলেন পুরীতে, পুরীতে গিয়ে ওই গোপাল গুরুর নিকটেতে আবার তারা রসশাস্ত্র পড়তেল, হতে হতে ইনাকে বললে, ইনি বললেন যে সে তোমার কোন রসেতে তোমার রুচি আছে, একটা দেখলেন পরীক্ষা করে, উনি বললেন যে সে আমার ইচ্ছা হয় যে সক্ষ ভাবে হাঁটতে পারে, একান্তে উনার সামনে জিজ্ঞাসা করেন, একান্তে জিজ্ঞাসা, উনি বলাতে বললেন যে বাবা আমিও বিচার করে দেখছি যে তোমার এই সক্ষ রস পর্যন্ত, এখন এই পর্যন্ত তোমরা সক্ষ পর্যন্ত দুজন একসঙ্গে শুনেছ, কিন্তু তুমি এই পর্যন্ত থাকো, নাহলে এরপরে তোমার সিদ্ধি হবে, আর উনাকে বললেন আচ্ছা আরো আগে, তখন উনাকে বাৎসল্য রস বললেন, তারপরে শেষে শেষে তাহার ওইতে কামনা পূরণ হয় নাই, তখন আগে নিয়ে গেলেন মধুর, মধুর রসের মধ্যে আবার তত্ত্ব ইচ্ছা ভাবময়ী সেইখানে নিয়ে গিয়ে তাকে ছেড়ে দিলেন, তখন সমুদ্র ধারেতে লহরগুলিকে গিনতে গিনতে আর তারপরে ওই ভাবরূপী ভক্তির সামনে সিন্ধুর ভাব লহর গিনতে গিনতে ওইখানে।
মধুরসের প্রথম প্রথম স্টেপটা কি, মধুরসের প্রথম স্টেপটা কি,
লোভ হবে তার ওইখানে,
না না মধুরসের প্রথম স্টেপটা কি, চন্দ্রাবলী না না
রাধিকার মধ্যে বাৎসল্য আছে কিনা,
ওই ওটার থেকে এদিকে নিশ্চিত হয়েছে, কিন্তু এটার থেকে ওটা তো নিশ্চিত হবে না,
যাহার মধ্যে মনে করে যে মধুর আছে,
মধুর আছে
ওই বাৎসল্য পর্যন্ত শুনতে চলে যাবে, তিনি গিয়ে আর ওটাকে ছাপিয়ে দিয়ে চলে যাবে, যেরকম হয় গোপ কুমার সব গুলিকে ছেড়ে ছেড়ে চলে
পরে চলে, ওই
স্বচ্ছ রতি প্রথম, প্রথমে স্বচ্ছ রতি উৎপন্ন হবে, স্বচ্ছরতি শিখে ধীরে 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 বাড়তে বাড়তে শান্ত দাস্য সক্ষ যাদের আছে মধুর ওই, আর নেই তো বাৎসল্য আছে তো ওই পর্যন্ত থেকে, ওটা বিরোধ হবে না, কারণ শ্রীমতী রাধিকাতে কি গোপীগণেতে বাৎসল্য আছে পরিপূর্ণ মাত্রা, যশোদা থেকে বেশি, এইটা বুঝে রাখো যশোদা থেকে বেশি আছে, কিন্তু এইগুলিকে পুষ্টি করে মধুর রসকে, যশোদার বাৎসল্য রস এই জন্য যে মধুর রসকে পুষ্টি, দাসটা ওর পুষ্টি করবে, পরস্পর বিরোধের এইসবগুলি কথাগুলি আছে ভক্তির স্বামী সিন্ধু যে কতগুলি বিরোধী রস আছে, কতগুলি সৎসর ভাব আছে, মৈত্রী ভাব আছে, কিন্তু এইগুলিকে ভালোভাবে বুঝতে হবে। তখন বলছেন এইরকম কৃপা দৃষ্টি বৃষ্টি দিনং বাতানু, আমি অতি দিন, কেন আমার সাধু সঙ্গ হয় নাই, এইরকম হয় রসিক বৈষ্ণবগণের সঙ্গ হয় না, আমি এই জন্য অত্যন্ত দিন, সাধন ভোজন আমি করতে পারি নাই, এই জন্য আমি তো দিনহীন। অত হে প্রভু আপনি কৃপা করুন যাতে এই ভাব বৃষ্টি যার একটি কণাও আমার হৃদয়তে স্পর্শ হয়ে যায়, আমি জীবনে ধন্য হয়ে যাই। প্রাচীনানাং ভজন মতুলম মে নৈরাশ্যে জলতি ভক্তি বিশ্বদরীশি অভ সবা কর্ণ কারুণ্যদীশি আশা বিন্দু ক্ষেপণমিদম
অন্তরে হম।
বলছেন যে আমার অন্তরেতে আমার পুড়ে যাচ্ছে, আমি প্রাচীন গণের ভজন যখন দেখি আমাদের বিচার করে দেখতে হবে প্রাচীন গণ কে, প্রাচীন গণ প্রাচীনগণকে দ্বাদশ মহাজনের ওই সবগুলি পূর্বেকার কথা, যারা অঙ্গুষ্ঠের উপরেতে ভার দিয়ে আর শরীরটা উপরে ছেড়ে দিলেন, দশ হাজার কি সাত হাজার বছর তিনি কিছু খেলেন না, হাওয়া টাওয়ার সব বন্ধ করে দিলেন, হাওয়াও পান করেন, এইরকম কঠোর। আমরা একাদশী দিনেতেও নটা পর্যন্ত নির্জলা উপবাস থাকতে পারি না, আর তাদের ষাট হাজার বর্ষ উঠাতে দিয়ে পায়টা উপর করে দিয়ে একেবারে হাওয়াটাও বন্ধ করে দিয়ে তাহলে কত সাধন থাকবে। পরবর্তীকালেতে আমরা রুশনাথন ইত্যাদিকে দেখি, শিল ভক্তিপূর্ণ ঠাকুরকে দেখছি, সে উনিশ হয়েছেন না রাত্রে আটটা ন পর্যন্ত খেলে দিয়েছে যে আবার তারপরে বারোটা একটার সময় উঠে যেতেন, আর তারপরে ভজন করতেন কিরকম, আর তারপরে জাজমেন্ট লিখতে হবে, দিনবেলা চলে গেলেন কোর্টেতে, কখন ঘুমান কখন কি করেন
গ্রন্থ লিখা।
আমাদের গুরু মহারাজের দেখ কখন যে পড়তেন আমরা তো পড়তে দেখা হয় না, তবে এমন কোন বই নাই যে তাহার মধ্যে দাগ নাই, কোন দাগ নাই তার। আমাদের যদি প্রবন্ধ লিখি তাহলে দশ পনেরোটি বই চাই, তাহার কোন প্রবন্ধ লিখবার সময় আজ পর্যন্ত আমরা কোন বই টই দেখি না যে বই টই নিয়ে। আমি একদিন তাকে প্রশ্ন করেছিলাম যে আপনি এইসব বইগুলিতে দাগ দেখি আর আপনাকে তো পড়তে দেখি না, আমরা কোন কোন সময় একটা বুঝে দেন কখন আপনি পড়ত। উনি বলতেন যে প্রভুপাদের সময়তে আমি যে কোনো সেবা কাজে যেতাম ফার্স্ট ক্লাসেতে আমি বসে যেতাম ট্রেনেতে, আর ওই সময়তে নির্বিহিতে একটু বইটা উঠে দিত একটু বই নিয়ে। বললেন যে সে এক সময়তে আমি তত্ত্ব সন্দর্ভ নিয়েছেন, আমি অল্প যখন বয়স ছিল মঠে আর তখন বাসুদেব প্রভু তাকে ধরলেন, হ্যাঁ বিরক্ত তুমি এই কর তত্ত্ব সন্দর্ভ পড়ছ ট্রেনে নিলে
ছাড়িলেন,
তাহলে তুমি পড়ো এটা আচ্ছা পড়ে আচ্ছা তো বলো তাই আর কি, কারণ দু চারটি প্রশ্ন করলেন এমন সুন্দরভাবে উত্তর দিলেন। আচ্ছা আচ্ছা প্রভুপাদ তাহাকে তাহার বেদান্তের সমস্ত লাইব্রেরিটাই তাহাকে দিয়ে দিলেন। এই মুক্ত পুরুষগণের কখন যে পড়লো কখন কি, আমাদের পূজ্যপাদ বামন মহারাজেরও এইসবগুলি গুণ আছে। তিনি ডিকশনারি সব শ্লোক তাহাকে ভক্ত আছে, আমার তো মনে হয় যে বর্তমানে যত লোক আছে তার মধ্যে যে শ্লোক একবার মুখস্থ করে নেবেন আর দেখে নেবেন শুধু মুখস্থ হয়ে যাবেন। তার আরো একটি গুণ আছে যে সচরাচর দেখা যায় না, নিজের প্রশংসা কোনোদিন করবেন না। আমি কিরকম পাঠ করলাম, আমি ওখানে কিরকম করলাম কি আমার এই একটা মহৎ গুণ, অন্তত এইসব মহৎ গুণ দিতে হবে যদি সাধন করতে। অন্য লোকের শুধু দেশ দেখবো তাহলে এইগুলি ভাবগুলি কৃপা দৃষ্টি বৃষ্টি কোথা থেকে আসবে, এই জন্য এই মহতের গুণগুলি আমার গুরু থেকেই আরম্ভ করবো গুণগুলি দিতে, তারপরে সনাতন ইত্যাদি আর পরে ব্রজের পরিকর ললিতা বিশাখা প্রভৃতির পরবর্তী প্রথম নিচে তো আমাদেরকে নিতে হবে, ওই রকম সহিষ্ণু হতে হবে। এইসব গুলি গুণ নেওয়া উচিত। কৃপা দৃষ্টি বৃষ্টি দিনম আমি অত্যন্ত দিনহীন এই বলে ক্রন্দন করবে। মহাপুরুষ বলছেন যে আমার কোন গুণ নাই, আমার কোন বিদ্যা নাই, বেদান্তে অধিকার নাই, এই দেখে গুরুদেব আমাকে। কিন্তু মন্ত্রের বল কি রকম গোসাই করিলা পাগল, আমাকে ওই মন্ত্র যপে যপে পাগল। আর আমাদের মন্ত্র তো একবার করলাম, ওটি মন দিয়ে করলাম কি না করলাম সবসময় অন্য চিন্তা, তাহলে হবে কিরকম? এইরকম হবে জীবনটা চলে। এই জন্য সাবধানে থাকা উচিত। আজকাল সব কতগুলি লোক সব আসে ভজন করতে, হয়তো একটা বৃত্তি নিয়ে এসেছে, কিন্তু এইরকম সঙ্গ ফেলে আমাদের অবস্থা দেখে তার আবার সে বাড়িতে ফিরে যাচ্ছে। এটা দোষ কার? ওদেরও দোষ আছে, ওদেরও সংস্কার একটু অভাব আছে। আর এদিকে আমাদের, আমরা যদি ওই রকম ভজন না করি, বিষয় মধ্যে থাকি, তাহলে ওরা ওই রকম হতে বাধ্য আসবে। এই জন্য আমাদেরও ভজন করতে হবে, ওদেরকেও ভজন করা। পয়সা রূপা অর্থ সম্পত্তি এই সবগুলি বিশেষ নয়, যতটুকু প্রয়োজন জীবিকা নির্বাহের জন্য ততটুকু, বাকি সবসময় ভজন করতে হবে 24 ঘন্টা। কৃপা কখন পাবে? আমার মধ্যে কৃপা গ্রহণ করবার যখন শক্তি হবে, ওই রকম চিত্ত হবে, তখন ওরা তো কৃপা করবার জন্য একবারে আতুর হয়ে রয়েছে, কিন্তু আমরা গ্রহণ করতে পারছি না। তারপরে তিনি কীর্তন করতে লাগলেন। তখন তেনা বলছেন, কুবের আত্মজৌ বদ্ধ মূর্তেই বজদব তয়া মোচিত ভক্তি ভাজৌ কৃতৌ চ তথা প্রেম ভক্তি স্বকাঙ্গে প্রিয়চ্ছ ন মুখে গ্রহমস্থি দামোদরে। কুবের আত্মজৌ বদ্ধ মূর্তেই বজদব, ছুটি হল, কৃপা দৃষ্টি হবে কিরকম? যতদিন না মহাপুরুষের আমরা আশ্রয় গ্রহণ করি, ততদিন পর্যন্ত ওই কৃপা পাওয়া যাবে না, আমার সাধনের দ্বারা হবে না। যখন বুঝবে যে সাধনের দ্বারা হবে না, সাধনও করতে হবে। আর কোন মহাপুরুষে যদি পদার্থে যদি করে শরণ লইতেছি আশ্রয় লইয়া আশ্রয়ের উপর বিশেষ করে যাহার গুরুদেব ওই রকম সিদ্ধ ভজন পারায়ণ রসি তত্ত্বজ্ঞ সিদ্ধান্তবিদ ও শিষ্য ওই রকম। এই শিষ্য যে গুরুকে ওই রকম ভাবে পাবে, তাহার সাধনার দ্বারা এটা সম্ভব আমার মনে হয় না। আমার বিচারে এটা তাহার পূর্বজন্ম কৃত যে সংস্কার, আর তাহার ওই রকম ভজনের একটা তীব্র আকাঙ্ক্ষা লালসা যদি হয়ে থাকে, তাহলে ভগবান অনুগ্রহ করে ওই রকম শিষ্যকে ওই রকম গুরুর সঙ্গে সংযোগ করে দেবেন। অথবা সহজিয়া সখী দেখি কর্মী জ্ঞানী যোগী তপশ্চানে আমি চেষ্টা করে দেব ওই রকম গুরুকে পেয়ে যাব, যেরকম ভগবান সৃষ্টি করছেন, তার মধ্যে কর্মের ফল তাহাকে প্রদান করছেন, সব করছেন। এই দেওয়া স্থাপককে এই ভগবান ওই ব্যবস্থা করে দিয়ে যত হৃদেশে অর্জুন তিষ্ঠতি ভ্রমণ সর্বভূতানি ওইগুলিকে ভ্রমণ করাচ্ছেন। ওই রকম হবে এই সদ্গুরুর প্রাপ্তি ও ভগবানের উপর নির্ভর। কিরকম হ্যাঁ বলছেন, গুরু কৃষ্ণ প্রসাদে পায় গুরু তো বললেন, আবার সঙ্গে সঙ্গে কৃষ্ণ বলছে চৈত্য গুরু রূপে সে প্রেরণা দেবেন। কাকে দিবেন? সব লোকে ওই রকম যাহা আছে পূর্ব জন্মের সংস্কার আছে, ভক্তির একাগ্র ইচ্ছা তার উৎপন্ন হয়ে গেছে। নারদকে পাঠিয়ে দিলেন, ধ্রুবকে ধ্রুবের কাছে নারদকে পাঠিয়ে দিলেন, আর নারদ কাছে সনত সনন্দন সনত কুমারকে পাঠিয়ে দিলেন, তাদেরকে কৃপা করাইলেন। অথবা গোপ কুমারের কাছে শ্রীমতী রাধিকা উনার গুরুকে পাঠিয়ে দিলেন, জয়ন্তকে পাঠিয়ে দিলেন, জয়ন্ত মানে কৃষ্ণকে পাঠিয়ে দিলেন যে তুমি কৃপা করো অনুগ্রহ করো। ওই রকম যাহাদের সংস্কার আছে শুদ্ধ গুরু। আর কতগুলি অসংস্কৃত লোক আছে, তারা ভেড়ে দলের মতন সদ্গুরু কাছে পৌঁছে গেলেও তার আকাঙ্ক্ষা সেরকম নাই, ওই গুরুর কাছে তাহার কোনো বিশেষ লাভ হবে না, ওখান থেকে চুপ হয়ে আনা। যেরকম ভাবে মহাপ্রভুর কাছে ওই কালা কৃষ্ণ দাস গিয়েছে, ওইখান থেকে চুপ হয়ে গেলে তাহলে আর অন্য কথা আছে। মহাপ্রভু নিজেই দেখাচ্ছেন, যদিও পরিকর হচ্ছেন ছোট হরিদাস, তথাপি নিজে ভক্তগণকে নিজে জনকে দিয়ে শিক্ষা দেবেন। এই যে ছোট হরিদাস তার সঙ্গে থাকে অতদিন, তাহাকেও দেখাচ্ছেন যে সে তার মধ্যে ওই রকম কামনা বাসনা হয়ে পুরা
চেঁচেন। রামচন্দ্রপুরী
মাধবেন্দ্রপুরীর নিকটে সে রামচন্দ্রপুরী, উনি মহাপুরুষের নিকটে গিয়েছেন কিন্তু তাহার কিছু গ্রহণ করতে পারলেন না। ওই রকম ভাবে ভাই এর ব্যবস্থাপক হচ্ছেন কৃষ্ণ স্বয়ং, চৈত্য গুরু রূপে তিনি ওখানে সব ব্যবস্থা করছেন। কিন্তু তথাপি আমরা যদি না নিতে পারি তাহলে আমাদের দুর্ভাগ্য।
গুরু মানে মধুর আছে,
সব গুরু হবে যদি মধুর আছে তাহার কারণ হয় তাহলে কৃষ্ণই যোগাযোগ করে ওই রকম হয়ে করাবে।
গুরু মানে গুরু মাত্রে কি মধুর
না তাও কোন জরুরি না। কুবের আত্মা যাও এখন তার ছুটি হলে হায় হ্যাঁ, আরে কুবেরের মতন যত রকমের নারকীয় ব্যক্তি জন্ম ঐশ্বর্য শ্রুত স্ত্রী এধমান মদ এত তাহাদের মান একবার বর্ধিত হয়েছে, চারটাই মদ, একটা মদ হলেই একেবারে হয়ে যায়। এই চারটি মদ মদ খায় মহারাজ কুবেরের পুত্র, ধন কুবেরের পুত্র, টাকা পয়সার অভাব নেই। আর কত সুন্দর গন্ধর্ব তো এত সুন্দর, আর উচ্চকুলের যে জন্ম আর বিদ্যা, বিদ্যাও তাহার খুব আছে, এই চারটি মদের মধ্যে আছে। আর তারা সাক্ষাতে কৈলাসেতে মান সরোবরে তারা গন্ধর্বণী গুলিকে নিয়ে কামেতে মত্ত আছে, নগ্ন হয়ে ক্রীড়া ইত্যাদি করছে। আর নারদ ঋষি ওই পথে যাচ্ছেন, নারদ ঋষিকে থোড়া কেয়ার, কোনো কেয়ার করলেন ওই যে কেন এই বদমাশটা এদিকে আসছে, এই ভাবনা, এর অন্য কোনো কি রাস্তা ছিল না। তখন মেয়েরা তীরেতে উঠে গিয়ে লজ্জিত হয়ে কাপড় পরল, আর তাকে ঋষিকে প্রণাম করে গাছের আড়ালেতে দাঁড়িয়ে গেল। কিন্তু এই দুষ্ট দুজন মদেতে মদমত্ত, এরা কিছুই করল বলকি গালাগালি করতে লাগলো যে কেন তোমরা চলে গেলে। আর নারদ ঋষি কেউ মনে মনে কিছু গালাগালি কর, নারদ ঋষি আচ্ছা তোমরা বুঝছ না, যাদের কাঁটা ফুটে না তারা কাঁটা ফুটলে অন্যের কাঁটা ফুটলে দরদ বুঝে না, এই আমরা বদ্ধ আছি না, একটা লাভ দুঃখী আছে, একটি লোক কামেতে মদমত্ত হয়ে সবসময় ওইতে ব্যস্ত আছে, এখন ওদেরকে দেখে দুঃখ কার দুঃখ হবে। যারা তত্ত্ববিদ অনুভবী ওই যে হায় হায় এর কি হলো, আর সংসারওয়ালা লোক বলবে এটা পূর্বজন্মেতে কোনো ভালো কাজ করেছিল এই জন্য ধনী হয়েছে, মানি হয়েছে, বিদ্বান হয়েছে, আর বহু সব মেয়েগুলিকে সুন্দরীগুলি পেয়ে গিয়েছে, আর এই বড় বড় রাজভবনেতে হ্যাঁ হ্যাঁ আমার এই রকম হলো না। আর নারদ প্রভৃতি দেখবেন, রূপ সনাতন দেখবেন, গুরু পাদ পদ্ম দেখবেন, ওরা কি বলবে হ্যাঁ হ্যাঁ এই মরলো জলে আগ্নেতে পুড়ে মরছে, ওদের দয়া হোক, নারদ ঋষির দয়াও তাহার উপরে উৎপন্ন হয়। হ্যাঁ হ্যাঁ এই দুর্দশা, কুবের তো ভক্ত ভগবত ভক্ত, আর বিশেষ করে সবসময় শঙ্করের কৈলাসে সে সঙ্গ করে, যে কথা পার্বতী শুনেন অষ্টকালী লীলা ইত্যাদি হয়তো সেগুলি শুনেছে পরম ভগবত ভক্ত। এই জন্য ধ্রুবকে এবং প্রহ্লাদকে এই কুবের উপদেশ দিয়েছেন শ্রীমদ ভাগবতে, এরকম বর্ণনা আছে কোথাও প্রহ্লাদ মহারাজ কি ধ্রুব
কুবের উপদেশ দিয়েছেন।
প্রহ্লাদ মহারাজের সঙ্গে যুদ্ধ হয়েছিল বোধহয় কারণ কুবের যুদ্ধ হয়েছিল না, উনি বেশ পরিবর্তন করে দিয়ে আর কুবেরের সঙ্গে ধ্রুবের সঙ্গে তো ধ্রুব তিনি সাধারণ লোক, হ্যাঁ কুবের যে উনাকে ধ্রুবকে উপদেশ দিতে পারেন সাধারণ নাকি ধ্রুব থেকে উন্নত, অতএব কুবের পুত্র ভক্ত হওয়া উচিত ছিল কিন্তু এই দুর্ভাগারা হয়। নাথ বললেন যে সাহা এর পিতা তো ভালো, উনি তো আমাকে আদর যত্ন করেন, অতএব তাহার কিছু ভক্তি হওয়া উচিত। কিরকম করা যায়, এই চারটি মদ যদি নেবে যায়, বিশেষ করে সম্পত্তির মদ যদি চলে যায় দূরে, আর আমি খুব বিদ্বান, আমি খুব নীতি বুঝি, এই সবগুলি যদি থাকে, দেবতা তো খুব নীতিমান, আর ওই রকম হতে ডুবে আছে বেটা, নাক বলিয়ে সে একে অনুগ্রহ করত, এই সম্পত্তিটা কেড়ে নি, আর এই যে সুখ বিলাসের মধ্যে মত আছে এইটা টেনে নি, কিরকম টানব, এটাকে কাঁটা ফুটাইতে হবে, তাহলে অন্য লোকের দুঃখ দর্দ বুঝবে, এমনই বুঝবেন তাহার সৌন্দর্য, তাহার ধন সম্পত্তি, তাহার রূপ, তার বিদ্যায় সবগুলি কেড়ে দিনহীন যখন হয়ে যাবে, অসহায় হয়ে যাবে, তখন বুঝবে, বলে যে যাও তুমি বৃক্ষ হয়ে যাও, তোমার একটু বুদ্ধি নাই, বিবেক নাই, আমি এখানে আসছি আর তুমি আমাকেও দেখতে পাও না, তোমার বাপও আমাকে তো খুব সম্মান করে, আর তোমরা এরকম হবে কুলাঙ্গার, যাও তুমি বুঝো, বৃক্ষ হলে কি হবে, দিন রাত দাঁড়িয়ে থাকবে, এক পায়েতে দাঁড়িয়ে থাকবে, আমরা যদি কিছু সামান্য যদি দাঁড়িয়ে থাকি দুটি পায়েতে আর হাতটা একটা এমনি করে দিই, কতক্ষণ থাকবে, বেশি সে বেশি 10 মিনিট 15 মিনিট 20 মিনিট, আর অভ্যাস করে যদি থাকে তাহলে এইখানেতে এই ফুলটা আছে, ফুলের কাছে একটি লোক হাতে মিনি করে দিয়ে দাঁড়িয়ে আছে, আর সব লোক তাকে পয়সা টাকা সবগুলি চড়াচ্ছে, ও 5 দিন পর্যন্ত এমনি হাত করেই আছে, একটি পায়ে দাঁড়িয়ে আছে আর একটি হাত বসে, কেউ কাঁটা উপর শুয়েছে দেখেছেন, বড় বড় এইসব তো ওই রকম ভাবে ইনাকে দেখাচ্ছে, এসে তুমি কাঁটা গাছের মতন তুমি দাঁড়িয়ে থাকো, গাছে যাও, দুঃখ সহিবে, তোমাকে লোক কাটবে কিন্তু তুমি অবরোধ করতে পারবে না, গ্রীষ্ম শরৎ হেমন্ত আর বর্ষা এই সব সময় দাঁড়িয়ে থাকো ওইখানে, আর তোমার ফলগুলি তোমার কাজে লাগবে না, অন্য লোক নিয়ে যাবে, ছায়াতে অন্য দাঁড়াবে, আর তোমার গাছও কাটবে, তোমাকে কাটবে, এইরকম থাকো তুমি, তুমি কিছু প্রতিকার করতে পারবো না, বাস এইরকম দেখলেন যে সত্যি সত্যি তাই বলবার সঙ্গে সঙ্গে আমি জড় হয়ে যাচ্ছি বৃক্ষ মত, তখন তাহার পায়েতে প্রণত হলে কাঁদতে লাগলেন, বুঝতে পারলেন আর কেঁদে কেঁদে তার শরণাগত, আমি তোমার শরণাগত হলাম প্রভু, আমি আছে অনুগ্রহ করুন, আপনার ছাড়া আমার গতি নাই, আমি বুঝতে পারি নাই এইরকম করেছি অন্যায়, আমরাও অন্যায়টা বুঝতে পারি না, যে আমি অমুকের প্রতি অন্যায় করেছি কিন্তু আমি অন্যায় করেছি বলতে পারে না, যদি এটা বলে দিত সরলভাবে তাহলে তো কাজ হয়ে যেত, আমাদের মধ্যে এইটা হচ্ছে অসুবিধা অভাব, আমরা সম্পূর্ণ রূপে শরণাগত হতে পারি না, আমি শরণাগত হব, চালাকি চতুরাই চুরি বদমাশি করে দিও পাপটাকে ঢাকবার চেষ্টা করো, এইখানে বিপদ, কেউ পাপই হতে পারে কিন্তু যদি সরল হয়ে গ্রহণ করে আশ্রয় গুরু পাদ পদ্মে গুরুদেবের নিকটে বলে দিতে পারে বৈষ্ণবদের নিকটে, তাহলে তো তাহার ক্ষমা আছে, যেরকম এই নলকুবর মণিগ্রে তৎক্ষণাৎ সত্যাং প্রণত করে বলে যে আপনি আপনার আমি শরণাগত হলাম, আপনি আমাকে অনুগ্রহ করুন বলে কান্দলাম, আমাদের যদি এইরকম কান্দনা আসে যদি অপরাধ করে তাহলে হতে পারে, কিন্তু আমি কি বৈষ্ণব, আমি একজন বৈষ্ণব, অপরাধ করে তার নিন্দা করে আবার তার কাছে ক্ষমা প্রার্থী করি প্রার্থনা করি, এর জন্য মধ্যম অধিকারের কথাই বাকি, কোন ভক্ত যদি কনিষ্ঠ হয় হরিনাম আশ্রয় করেছে গুরুপাদ আশ্রয় একটু যাহা করেছে তারও কোনো নিন্দা আর তাহার প্রতি অপরাধ করা উচিত নহে, নাই তো ভক্তি দেবী উড়ে যাবে, উনি তো ত্রিকালজ্ঞ বুঝে যাবে। এই জন্য এরই আদর্শ আমাদেরকে গ্রহণ করা উচিত, শরণাগত হয়ে তার নিকটে ক্ষমা ভিক্ষা করবে। এই জন্য দুর্বাসা অম্বরীশের কাছে বড় হয়েও ব্রাহ্মণ হয়ে ঋষি হয়ে যোগী হয়েও তার নিকটে একটা ক্ষমা মাগনেন, ওই রকম আমাদের কোনো লজ্জা সংকোচ না করে যদি কোনো বৈষ্ণব নিকটে তো কোনো ক্ষমা হয়ে সরল ভারতে তাহার নিকটে ক্ষমা প্রার্থনা আন্তরিক হৃদয়। তখন নারদ ঋষি কৃপা দৃষ্টি বৃষ্টি একবারে বর্ষা করে দিলেন কৃপা, আমি এটা ঠিক করি না তোমাকে অভি সম্পাদ দিয়ে দেব, তবে এই সম্পাদটা তোমার মঙ্গলের কারণ হবে, তুমি ব্রজেতে যে তোমার জন্ম হবে আর হাজার হাজার বর্ষ ওখানে থাকবে, ওখানকার ধুলা লেগে তোমার চিত্তটা শুদ্ধ হয়ে যাবে ব্রজেতে থেকে। কোন বৈষ্ণবগণ সাধুগণ ব্রজবাসীগণ কৃষ্ণ লীলার সময়তে প্রকট লীলাতে হবে তুমি, আর ওই সময়তে ব্রজবাসীরা সখাগণ তোমার উপরে চাপবে আর ওই সবগুলি লীলা দেখবার স্মরণ হবে, তোমার সৌভাগ্য হবে, মা যশোদা আসবেন, নন্দ বাবা আসবেন, গরুগুলি আসবে গায়ে রাগড়াবে, সব প্রকার তোমার মঙ্গল হবে। এইরকম করতে করতে তোমার চিত্ত শুদ্ধ হয়ে যাবে, এই ভাবনাগুলি দূর হয়ে যাবে আর তোমার সহজে তখন কৃষ্ণ স্বয়ং তোমাকে কৃপার জন্য আকুল হয়ে যাবে। আমি বলছি যাও, কৃষ্ণ তোমাকে কৃপা করবেন আর বন্ধন অবস্থার মধ্যে থেকেই তোমাকে এ থেকে উদ্ধার করে আর ব্রজের প্রেম তোমাকে দিয়ে দিবেন। এই জন্য বলছেন কুবের আত্মা যাও বদ্ধ মূর্তি যদব, যেরকম হয় বদ্ধ হয়ে কৃষ্ণ বদ্ধ ছিলেন, আর বদ্ধ কি করলেন ওদেরকে বন্ধন মুক্ত করে দিলেন। ছয়া মোচিত ভক্তি ভাজ উচিত, তাকে মুক্তিও দিলে, মুক্তি মানে অনাসক্ত করে দিয়ে আর জন্মরণ থেকে মুক্ত করে দিলেন। আর ভক্তি ভাজ উচিত, আর কি ভক্তি ভাজ, ভক্তি ভাজন মানে কি করলেন তাকে ব্রজের পরিকর স্নিগ্ধ কণ্ঠায় মধুর কণ্ঠ করে দিন। গোপাল চম্পুতে এই সব বলি বর্ণন করেছেন জীব গোস্বামী। আর তাহলে যে কৃষ্ণের সভাতে ওই প্রকট লীলা যতগুলি লীলা কথা রাত্রিকালেতে যশোদার গোপীগণের রাজসভাতে আর দিনবেলা নন্দ বাবার সভাতে এই সবগুলি কথাগুলি কীর্তন, এমন কীর্তন করেন যে কৃষ্ণ কি নন্দ বাবা যশোদা শ্রীমতী রাধিকা ভাবাবিষ্ট হয়ে যায়। মনে করেন যে এই লীলাটা এখনই চলছে, কখনো ক্রন্দন করে কখনো হাসে, এইরকম ভক্তি ভাজন করে দিলেন, কৃষ্ণের সখা হয়ে গেল এরা। তথা প্রেম ভক্তি সকাঙ্গে প্রয়চ্ছ ন মোক্ষে গ্রহমেষ্ঠী দামোদর, হে প্রভো হে দামোদর হে ভক্ত বাৎসল্য প্রভো, আপনি আমাকে সেই রকম হয়েছে প্রেমা ভক্তি আমাকে দান কর, মুক্তি দেন অথবা নাই দেন আমার ওর প্রতি কোনো গ্রহ আগ্রহ নাই। যদি প্রেম ভক্তি হয়ে যায় তত মুক্তি তো অনে আসে, তার পিছনে পিছনে নিজেই হয়ে যাবে, ওর জন্য আমার এর প্রতি আগ্রহ,
দেহ পরিবর্তন করতে
হবে না, প্রেমা ভক্তি আমার হো, প্রেম ভক্তি আমারই হো, ন মোক্ষে মোক্ষের মধ্যে আমার কোনো লালসা নেই, অত হে প্রভুতি। তখন বলতে 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 তাহার একটু ভাব আবেশ হয়ে গেল, হয়ে গে বলুন যে সে এরকম তো হবে না, কৃষ্ণকে পেতে হলে গোপীগণের আশ্রয় লীলে সব প্রধান জিনিস পাবে। পরবর্তী শ্লোকতে তাহার সেই বন্দনা করেছে, আজ যে আমরা সাত বাজল আমরা এই পর্যন্ত, এরপরে আটটার মধ্যে সাড়ে আটটার মধ্যে আপনার সকলই প্রস্তুত, স্নান স্নান যদি না হয়ে থাকে করে দিবেন, তিলক ইত্যাদি করে দিয়ে সব এখানে এসে যাবেন। প্রথমে আমরা নিচে গিয়ে গো পূজা করব, তারপরে এখানে গুরু পূজা বৈষ্ণব পূজা আর গোবর্ধন পূজা করে দিয়ে তারপরে সব সামহিক রূপে বৈষ্ণব পূজনের কোনো ব্যবস্থা আছে, তা আপনারা সকলেই এখানেতে উপস্থিত হবেন। এক কোনো ভক্ত বৈষ্ণবগণকে এক একটি গীতা তিনি দান করেন, আপনার সকলই বৈষ্ণবগণ যারা আছেন সকলই উপস্থিত আছেন, আপনার সব আসেন দেখবেন যে সে কিরকম হয়, গো পূজা হয় গোবর্ধন পূজা হয় বৈষ্ণব পূজা হয় গুরু পূজা হয়, তারপরে ফের আবার সকলই মিলে বিশেষ করে ব্রহ্মচারীগণ উপরে যে সেবা হবে ঐরান্না টান্না ঠাকুরকে আজকে কমসে কম তো 360 রকমের ভোগ দিতে হবে। ছাপান ভোগ সব বল্লভাচার্য হয় আর আমাদের ছাপানের চার গুণ। আমরা এখানে ভোগ বিভিন্ন প্রকার এসেছে, তা আপনার ওর মধ্যে যোগদান করবেন। আর তারপরে দুপুর বেলা ভোগ আরতি হয়ে সকলকে যথাযোগ্য এই পড়ে বঞ্চাকল্প Thank you.